শ্রী রাধে, গতদিন আমরা এই শ্রী মহাভারত গ্রন্থের অতি সুন্দর প্রসঙ্গ আমরা শ্রবণ করেছিলাম এবং সেই মহাবলী ভীমসেনকে সেই যে বিশাল কায় বিশিষ্ট এক অজগর সর্প ধরেছিলেন আমরা সে বিষয়ে শ্রবণ করেছিলাম। যুধিষ্ঠির মহারাজ তাকে রক্ষা করেছিলেন। এবারে জনমেজয় বৈশম্পায়ন মহামুনিকে প্রশ্ন করলেন যে হে মুনিবর, ভীম তো 10,000 হাতির বল রাখেন, তাহলে সেই মহান পরাক্রমী তিনি ছিলেন, তা তিনি অজগরকে দেখে এত ভয় পেলেন কেন? তিনি কুবেরকে পর্যন্ত যুদ্ধে আহ্বান করেছিলেন, তা তিনি সেই এক সর্পকে দেখে এত ভয়ভীত হলেন কি কারণ? আপনি সেই কারণটি আমাকে বিস্তারিত বলুন, আমি তা শুনতে ইচ্ছা করি। ঋষি বৈশম্পায়ন তিনি জনমেজয়কে বললেন, হে রাজন, যখন পাণ্ডবরা মহর্ষি বৃষপর্বার আশ্রমে ছিলেন, তা ভীমসেন মহোদয় তিনি একটু আবার পাহাড় পর্বতে এবং বনে জঙ্গলে তিনি ভ্রমণ করতে প্রিয় ছিলেন, তাই একদিন তিনি অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে স্কন্ধে তার সে ভীষণ ভারী সোনার যে গদা সেটা নিয়ে সে বেরিয়ে পড়ল। এবারে সে এক বিশাল পর্বতের মধ্যে প্রবেশ করল, পর্বতের গুহা বিশাল বড় বড় হয়। এবারে তার মধ্যে প্রবেশ করতেই সে বিশাল কায় এক অজগর সর্পকে দেখতে পেল, বিশাল। সে তাকে দেখে মানে তাকে দেখলেই লোমগুলো একেবারে শিহরিত হয়, তার গায়ের বর্ণ হলুদ, আবার গায়ে চক্র চক্র চিহ্ন রয়েছে, আর মুখটা মনে হচ্ছে পর্বতের একটা গুহা, এবং তার চারটি দাঁত ভীষণভাবে করালো, উপরে দুটো নিচে দুটো, সে বিশাল বড় বড় দাঁত, আর সে বারবার জিহ্বা বের করে কি করছে, নিজের মুখটা লেহন করছে, আর আমাকে দেখতেই সে মহা ভয়ঙ্কর শব্দ করা আরম্ভ করলো, ফোঁস ফোঁস করতে থাকলো। তাই দেখে ভীমসেনের ভয় হলো, আর তার যে নিঃশ্বাস তাতে বন্য প্রাণী পর্যন্ত ভয়ভীত হতো। ভীমকে হঠাৎ নিজের কাছে আসতে দেখে সেই মহাসর্প অজগর সে ভীষণভাবে ক্রোধিত হল। দেখতে দেখতে সে সাপের মানে সাপ কি করলো, তাকে লেজ দিয়ে জড়িয়ে ধরল। ভীমসেন আর কিছুই করতে পারল না, মানে সে এত বিশাল শক্তিশালী, এত বস, এত বিশাল বড় যে ভীমসেন তার কাছে একেবারে তুচ্ছ, কিছু মনেই হলো না। সে লেজ দিয়ে পেঁচিয়ে ধরে ভীমসেনের তো মানে হাড় সব ভেঙে যায় যায় চুর চুর অবস্থা, এমনভাবে সে চেপে ধরল। ভীমসেন, ভীমসেনের মতন ব্যক্তি, তিনি বলছে বাঁচাও বাঁচাও, আমাকে রক্ষা করো, কিন্তু সেই সাপ তাকে কোনো প্রকারেই ছাড়ছে না। আর অপরদিকে সেই যে বৃষপর্বার আশ্রমে ছিলেন যুধিষ্ঠির আদি, তারা সেখানে অমঙ্গল দেখল, অমঙ্গল সূচনা হতে থাকলো, দক্ষিণ দিকে যে বন ছিল সেটাতে হঠাৎ দাবানল সৃষ্টি হলো, মানে আগুন লেগে গেল, সমস্ত পশু পাখিগণ তারা ইতস্তত ভ্রমণরত হলো। সে সময় তিনি চিন্তা করছেন যে ভীম কোথায় গেল, এই চতুর্দিকে এখন মহা দুর্লক্ষণ দেখা যাচ্ছে। তাই বুদ্ধিমান যুধিষ্ঠির তিনি দ্রৌপদীকে জিজ্ঞাসা করলেন যে ভীম কোথায় গো। দ্রৌপদী বলল যে সে তো মানে গদা বাণ আদি নিয়ে সে তো জঙ্গলে গিয়েছে, এখনো ফেরেনি। বলছেন তাহলে আরেকটা কিছু বোধহয় হয়েছে। যুধিষ্ঠির মহারাজ তিনি অর্জুনকে বললেন যে তুমি দ্রৌপদীর সুরক্ষায় নিযুক্ত থাকো, কারণ তারা রামায়ণ খুব ভালো করে জানতেন, তো সীতাকে হরণ করেছিলেন, অনেক অসুরগণও আসতে পারে। তাই অর্জুন দ্রৌপদীর পাহারায় নিযুক্ত হলেন। আর সহদেবকে বললেন তুমি ব্রাহ্মণগণকে দেখো, আমি ঋষি ধৌম্যকে নিয়ে এবং নকুলকে নিয়ে আমি একটু বেরোচ্ছি, দেখি ভীম কোথায়। এবারে ভীম দেখতে দেখতে সেই ভীমের পদ অনুসরণ করে ভীম যেখান থেকে হেঁটে যায় তার চিহ্নও থাকে কিছু না কিছু, তার পদ অনুসরণ করে চলেছে। এবারে গিয়ে দেখে সে বিশাল এক অজগর সাপ, মানে সে কত বড়, এবং বিশাল শব্দটা কত লম্বা করলে মানে যত বড় হবে তার থেকেও অনেক বড়। সেখানে গিয়ে ভীম তো একেবারে মনে হচ্ছে একটা পাকা কলার মতন তার সেই লেজে মানে জড়িয়ে রেখেছে। এই দৃশ্য দেখে তিনি একেবারে হতভম্ব হয়ে পড়লেন। সে তখন বলছে যে হে সর্পরাজ, আপনি আমার ভ্রাতা মহাবলী ভীমকে ছেড়ে দিন, আপনি তার পরিবর্তে যা কিছু চাইবেন আমি তাই দেব, আপনি তাকে ছেড়ে দিন। এবং ভীমকে জিজ্ঞাসা করল যুধিষ্ঠির মহারাজ যে হে ভীম, তুমি বীরমাতা কুন্তির পুত্র হয়ে এই রকম মহাবিপদে কি করে পড়লে, আর এই পর্বতাকার সর্প অজগর সেই বাকে। তার জ্যেষ্ঠভ্রাতা ধর্মরাজকে দেখে ভীম সেই সাপের কবলে কিভাবে পড়ল তা বলল। আর তারপরে বলছেন যে সে আমাকে খাবে বলে ধরেছে, আমি তার থেকে কোনো প্রকারেই শক্তিতে পারছি না। যুধিষ্ঠির সর্পকে বললেন হে আয়ুষ্মান, তুমি আমার এই অনন্ত পরাক্রমী ভাইকে ছেড়ে দাও, তুমি তার পরিবর্তে আমার থেকে অন্য কিছু আহার চাও, আমি সেই আহার্য তোমাকে দেব, তুমি আমার এই মহাবলী ভ্রাতাকে ছেড়ে দাও। সেই সর্প ক্রুদ্ধ হয়ে বলল না, এই রাজকুমার স্বেচ্ছায় আমার কাছে এসেছে আর আমি ক্ষুধার্ত, অতএব আমি তাকে খাব। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে দেখো, তুমি আমার এর পরিবর্তে অন্য কিছু নাও, হে সর্পরাজ, তুমি কি কোনো দেবতা, নাকি কোনো দৈত্য, না সত্য সত্যই তুমি সর্প, আমাকে বলো, সত্য বলো। এইবার যুধিষ্ঠির আরো জিজ্ঞাসা করল যে হে ভুজঙ্গম, ঠিক করে বলো, এমন কোনো বস্তু কি আছে যা পেলে তুমি আমার তার পরিবর্তে আমার ভাই ভীমকে ছেড়ে দেবে? তোমার যদি অতি প্রিয় কিছু থাকে তুমি প্রসন্ন হয়ে তা আমার থেকে নিয়ে ভীমকে ছেড়ে দাও, কে তুমি? বিশালকায় অজগর বলছে যে হে রাজন, হে যুধিষ্ঠির, আমি পূর্বজন্মে তোমারই বংশে নহুষ নামক রাজা ছিলাম, চন্দ্রের পঞ্চম বংশধর আমি, যিনি আয়ু নামের রাজা ছিলেন আমি তারই পুত্র নহুষ। আমি অনেক যজ্ঞ সাধ্যায় করেছিলাম, ইন্দ্রিয়কে বশীভূত করেছিলাম এবং সব সৎকর্মের দ্বারা নিজ পরাক্রমেও আমি ত্রিলোকের ঐশ্বর্য লাভ করেছিলাম। সেই সব ঐশ্বর্য পেয়ে আমার অহংকার বৃদ্ধি হয়েছিল, তাই আমি মদনমত্ত হয়ে ব্রাহ্মণদের অপমান করেছিলাম, তাতে কুপিত হয়ে মহর্ষি অগস্ত্য ঋষি আমাকে অভিসম্পদ প্রদান করেন এবং আমি সেই স্বর্গের থেকে চ্যুত হয়ে পড়ে এই পৃথিবীতে এসে আমি এই অজগর সর্পের রূপ ধারণ করেছি। তা আমি সেই ঋষির কৃপাতেই, মানে অগস্ত্য মুনির আশীর্বাদেই আমি আমার পূর্ব জন্মগুলো আমি বলতে পারি। তা ঋষির সাপের দিনেই ষষ্ঠম ভাগ আমি অতিক্রম করছিলাম, এমত অবস্থায় খাদ্যরূপে তোমার ভাই ভীমসেনকে আমি পাই। সুতরাং আমি একে ছাড়ব না, এর পরিবর্তে অন্য কোনো খাদ্যও নেব না। তবে একটা কথা, একটা শর্ত যাক বের করলেন, বলছেন তুমি আমার কয়েকটি প্রশ্নের যদি উত্তর এখনই এখানে দাঁড়িয়ে দিতে পারো তাহলে আমি অবশ্য তোমার ভাইকে ছেড়ে দিতে পারি। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, যাক বাঁচা গেল, মনে মনে ভাবছেন। তিনি বলছেন, হে সর্পরাজ, আপনি প্রশ্ন করুন, আমি তার উত্তর দেব। তো তখন সর্প প্রশ্ন করল, হে রাজন বলো, সে তো ব্রাহ্মণ দ্বারা অভিসম্পাদিত হয়েছিল, তাই ব্রাহ্মণ সম্পর্কেই তিনি জানতে চাইছেন যে এই ব্রাহ্মণ কে আর ব্রাহ্মণ কারা, তা আমার জানার জন্য বিশেষ ইচ্ছা, অতএব তুমি তার তত্ত্ব বলো যে ব্রাহ্মণ কারা এবং কি জন্য ব্রাহ্মণ হয়, সেই ব্রাহ্মণ সম্বন্ধিত তত্ত্ব কথা আমাকে বল। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে নাগরাজ শোনো, যার মধ্যে সত্য, দান, ক্ষমা, সুশীলতা, কোমলতা, তপস্যা এবং দয়া এই সব সদ্গুণ দেখা যায়, তিনি ব্রাহ্মণ। স্মৃতির এই হলো সিদ্ধান্ত, স্মৃতিশাস্ত্রে এগুলোই বলেছেন যে যে সমস্ত ব্যক্তির মধ্যে সত্যতা থাকবে, দানশীল হবে, ক্ষমাশীল হবে এবং ব্যবহার খুব সুশীল হবে এবং হৃদয় কোমল হবে এবং তপস্যা শক্তি বিদ্যমান থাকবে এবং যার মধ্যে দয়াভাব থাকবে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। স্মৃতিশাস্ত্রে এমনই বলেছেন। তা আর জানার যোগ্য তত্ত্ব সেই পরম ব্রহ্মই, আর তাদের একমাত্র অভিলষিত বস্তু হচ্ছে যে তারা পরব্রহ্মকে, ভগবানকে কিভাবে পাবেন, এটাই তাদের প্রচেষ্টা থাকে। যিনি সুখ দুঃখের অতীত এবং যেখানে গেলে বা যা জানলে মানুষ শোক, মানে শোকের পরপার থেকে মুক্ত হয়ে যায়। সর্প বলল যে যুধিষ্ঠির, সত্য ও ব্রহ্ম ও সত্য চার বর্ণের জন্য হিতকর তথা প্রমাণভূত এবং বেদে কথিত যে সত্য, দান, ক্রোধ এবং ক্রূরতা না থাকা, অহিংসা, দয়া ইত্যাদি সদ্গুণ তো শূদ্রদের মধ্যেও দেখা যায়। তাহলে সেই শূদ্রের মধ্যে সেই সমস্ত যে সত্য, দান, ক্ষমা, সুশীলতা, কোমলতা, তপস্যা, দয়া যদি সেই শূদ্রের মধ্যে দেখা যায় তাহলে সে তো ব্রাহ্মণ তোমার কথা অনুযায়ী। বলছেন, তাছাড়া তুমি যে দুঃখ ও শোকের অতীত জানার যোগ্য পদ বলেছ তাতেও আমার আপত্তি আছে। আমার বিচারে সুখ ও দুঃখ রহিত কোনো অন্য পদ নেই, সুখ দুঃখ তো সব জায়গাতেই আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে যদি শূদ্রের মধ্যে সত্য ইত্যাদি পূর্বোক্ত যে গুণগুলোর কথা বলা হয়েছে তা যদি শূদ্রের মধ্যে দেখা যায় এবং ব্রাহ্মণের মধ্যে তা যদি না দেখা যায় তাহলে সেই শূদ্র শূদ্র নয় এবং সেই ব্রাহ্মণ ব্রাহ্মণও নয়। হে সর্প, যার মধ্যে সত্য আদি লক্ষণ থাকে তাকে ব্রাহ্মণ বলে জানবে, যার মধ্যে এগুলির অভাব থাকে সে শূদ্র বলা উচিত তাকে। শাস্ত্রে এমনই বলেছেন যে কোনো ব্রাহ্মণ তার যদি সেই ব্রাহ্মণের যে সমস্ত নিয়ম, যে সমস্ত গুণ থাকার প্রয়োজন তা যদি না থাকে তাহলে সে শূদ্রের মধ্যে পরিগণিত। আর তুমি যে বললে সুখ দুঃখ রহিত অন্য কোনো পদ নেই, তোমার এই মতও ঠিক, তুমি যেটা বলছো এটাও ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে যা অপ্রাপ্য ও কর্ম দ্বারাই প্রাপ্য হয়, এরকম পদ যাই হোক না কেন সুখ দুঃখ শূন্য নয়। কিন্তু যেমন শীতল জলে ঠান্ডা জল, সে তো আর কখনো গরম ভাব তার মধ্যে থাকে না, এবং উষ্ণ স্বভাব অগ্নিতে জলের শীতলতা যেমন থাকে না, কারণ এদের পরস্পরের মধ্যে বিরোধ আছে, বিরোধিতা ধর্ম আছে। তেমনি যা জানার যোগ্য পথ তাতে অজ্ঞানের আবরণ দূরীভূত করে নিজেকে অভিন্ন ভাবা হয়, তার কখনো কোথাও প্রকৃত সুখ দুঃখের সঙ্গে সম্পর্ক হয় না। এবারে সর্প প্রশ্ন করছেন, হে রাজন, তুমি যদি আচরণের সাহায্যে ব্রাহ্মণদের পরীক্ষা করো, তাহলে জাতি অনুসারে যদি কর্ম না করা হয় তাহলে তো সেই জাতির ধ্বংস অনিবার্য। যে যে জাতি এবং প্রত্যেক জাতির কর্ম পৃথক পৃথক রূপে ভিন্ন করে দেওয়া হয়েছে, তা সে প্রসঙ্গে তিনি জানতে চাইলেন যে সে সেই সেই কর্ম যদি না করে জাতি হিসাবে, তাহলে তার তো ধ্বংস হতে পারে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে আমার মতে মানুষের জাতির পরীক্ষা করা খুবই কঠিন, কারণ এখন বর্তমান সময়ে বর্ণের মানুষের মধ্যে সংমিশ্রণ হচ্ছে, যে যাকে পাচ্ছে বিবাহ করছে, তাতেই সন্তান উৎপাদন করছে, এবং তাদের চলন বলন মৈথুনে প্রবৃত্তি জন্ম মৃত্যু সব মানুষের মধ্যেই একই প্রকারে দেখা যায়। এইসব বিষয়ে আর্য প্রমাণও পাওয়া যায়, শুধু এই জগতেই যে অত্যাধিক দেখা যাচ্ছে তো ঠিক, কিন্তু আর্যদের মধ্যে মুনি ঋষিদের মধ্যে এই বৈষম্যও দেখা গিয়েছে। যে যজামহে, এই যে শ্রুতি বাক্য জাতির নিশ্চিত নির্ধারণ না হওয়ার কারণেই যে আমরা যজ্ঞ করি, তা সাধারণভাবে এই রূপ নির্দেশ প্রদান করে যে এতে যে মানে যে হচ্ছে এই সর্বনামের সঙ্গে ব্রাহ্মণ ইত্যাদি কোনো বিশেষণ প্রযুক্ত হয়নি। তাই যিনি তত্ত্বদর্শী বিজ্ঞান, যিনি শীল মানে সদাচারী, এবং কেউ প্রাধান্য দেন, যেমন শিশু যখন জন্মগ্রহণ করে তখন নারী বর্তনের আগে তার জাতকর্ম সংস্কার করা হয়, তখন মাকে সাবিত্রী ও পিতাকে আচার্য বলে বলা হয়। তা যতক্ষণ শিশুর সংস্কার সাধন করে তাকে বেদের শ্রদ্ধায় না করানো হয়, ততক্ষণ সে শূদ্রের সমান, সে ব্রাহ্মণই হোক না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে বেদ সম্বন্ধিত কোনো জ্ঞান অর্জন না করছে ততক্ষণ পর্যন্ত সে শূদ্রের মধ্যেই তার মানা হয়। যেমন ব্রাহ্মণের যে পৈতা সংস্কার আদি ইত্যাদি, তা জাতি বিষয়ক সন্দেহ হওয়ায় স্বয়ম্ভুব মনু এই নির্দেশ দিয়েছেন, বৈদিক সংস্কারের পরে বেদ অধ্যয়ন করলেও যদি তার মধ্যে শীল বা সদাচার না পাওয়া যায় তাহলে তার মধ্যে বর্ণসংকরতা প্রবল এই রূপ স্থির করা হয়েছে। সে ব্রাহ্মণ, অথচ সে ব্রাহ্মণের যে সমস্ত কর্মাদি সে করছে না, তাহলে জানতে হবে এর কোথাও না কোথাও বর্ণসংকরতা দোষ আছে, পরিষ্কার বলেছে। আর যার মধ্যে সংস্কারের সঙ্গে শীল ও সদাচারের পরিচয় পাওয়া যায় তাকে আমি আগেই ব্রাহ্মণ বলে আপনাকে জানিয়েছি। সর্প বলছে যে হে যুধিষ্ঠির, জ্ঞাতব্য সব কিছুই তুমি জানো, তোমার কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম তুমি একজন মহাজ্ঞানী, তুমি আমার প্রশ্নের যা উত্তর দিয়েছ তা আমি ভালোভাবে শুনেছি, আমি জানি, এবং আমি আর এখন তোমার ভ্রাতা ভীমকে গলাধকরণ কী করে করব, মানে আর খাবেন। এবারে সর্প তখন সর্পের কাছ থেকেও তিনি তার যে প্রশ্নের প্রশ্ন করার যে শৈলী দেখলেন তাতে যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন যে ইনি পরম জ্ঞানী। এবারে যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন, হে সর্পরাজ, তুমি সমস্ত কথাই জানো, আমাকে তুমি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেছো এ আমি বুঝতে পেরেছি, তুমি অগাধ জ্ঞানের জ্ঞানী, তা তুমি আমাকে কিছু ধর্ম উপদেশ দাও। এবারে সেই সর্প তিনি ধর্ম উপদেশ করছেন যে দেখো জীবের একমাত্র কর্তব্য হচ্ছে কি, যে মানে সমস্ত জীবকে কাউকেই হিংসা না করা এবং নিজে মনে ভগবানের চিন্তন করতে করতে সর্বদাই লোকের হিতকর চিন্তন করতে হবে, কারো নিন্দা করলে হবে না, কারো দুঃখ দিলে হবে না, এই প্রকারভাবে সাধারণ যে রীতি যে নিয়ম তৎসমুদায় বর্ণনা করলেন। সর্পের থেকে সেই সমস্ত সুন্দর হিতমূলক কথা শ্রবণ করে যুধিষ্ঠির একেবারে মানে গদগদ হয়ে উঠলেন। সঙ্গে ঋষি ধৌম্যও রয়েছেন। আর যুধিষ্ঠির বললেন, হে সর্প, আমাকে মন ও বুদ্ধির সঠিক লক্ষণ বলো। অধ্যাত্মশাস্ত্রের জ্ঞানীদের এটা জানা একান্ত প্রয়োজন, তাই আমাকে সে কথাও বল। সর্প যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, বুদ্ধিকে আশ্রিত বলে বুঝতে হবে, তাই যে নিজের অধিষ্ঠানভূত আত্মার কামনা করে থাকে এবং অন্যথায় আধার বিনা তার অস্তিত্ব নেই, বিষয় ও ইন্দ্রিয়াদির সংযোগে বুদ্ধি উৎপন্ন হয়, মন তো আগেই উৎপন্ন হয়ে যায়, বুদ্ধি নিজে বাসনা সম্পন্ন নয়, মনকেই বাসনা সম্পন্ন বলে মনে করা হয়, তাই মন ও বুদ্ধিতে এতটাই পার্থক্য, তা তুমিও এই বিষয়ে অবগত, এতে তোমার কি মত? আমি যে এই সমস্ত কথা বললাম তাতে তোমার কি মত আছে, তুমি বলো। যুধিষ্ঠির বললেন, হে বুদ্ধিমান, তোমার বুদ্ধি অতি উত্তম, যা কিছু জ্ঞাতব্য তুমি সবই জানো, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছ? তুমি তো ঠিকই বলছো, শাস্ত্রের আধারে বলছো, তোমার এই দুর্গতি দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, তা তুমি অনেক বড় বড় ভালো ভালো কাজ করেছ, আমি মানে মহাজনগণের মুখে শ্রবণ করেছি, তা তুমি স্বর্গবাস করেছো এবং তুমি সেখানকার রাজাও হয়েছিলে, মানে দেবরাজ ইন্দ্রের পদও তুমি গ্রহণ করেছিলে, তবে তুমি কেমন করে কিভাবে এই সর্পযোনি প্রাপ্ত হলে? আমি তা জানতে বিশেষ ইচ্ছা করি, কারণ তোমার গুণগ্রাম তোমার ইতিহাস আমি মহাজনগণের থেকে শুনেছি। সেই অজগর সর্প বলল, হে রাজন, এই ধন ও সম্পত্তি বড় বড় বুদ্ধিমান ও সুরবীর মানুষদেরও মোহগ্রস্ত করে। আমার মনে হয় সুখ ও বিলাসে জীবনযাপনে রত সকল ব্যক্তি মোহগ্রস্ত হয়, সেই জন্যই আমিও ঐশ্বর্যের মোহে মদনমত্ত হয়ে গিয়েছিলাম, তা এই মোহের জন্য যখন আমার অধঃপতন হয়েছিল তখন আমার চেতনা হল, সেই জন্য আমিও তোমাকে সচেতন করে দিচ্ছি। হে মহারাজ, আজ তুমি আমার অনেক উপকার করেছ, তোমার সঙ্গে কথাবার্তা বলায় আমার সেই কষ্টদায়ক অভিশাপ এখন নিবৃত হয়েছে, এখন আমি তোমাকে আমার পতনের ইতিহাস বলছি। আমাকে অগস্ত্য ঋষি বলেছিলেন, যখন পৃথিবীতে মানে এই মর্তে যুধিষ্ঠিরের সঙ্গে তোমার ধর্মকথা আলোচনা হবে, সেদিন তোমার আমার এই শাপ বিনষ্ট হয়ে যাবে, তুমি পুনরায় স্বর্গ প্রাপ্ত হবে। তা আমার সেই সময় এসেছে। বলছেন, আমি পূর্বে স্বর্গের রাজা ছিলাম, আমি বিমানে ভ্রমণ করে ইতস্তত ভ্রমণ করে বেড়াতাম, আমি অহংকার বশত কাউকে গ্রাহ্য করতাম না, ব্রহ্মর্ষি দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষস নাগ আদি কাউকেই আমি কোনো দাম দিতাম না, আর আমি যার দিকে তাকাতাম তার তো আর্ধেক শক্তি বিনষ্ট হয়ে যেত, আর আমার সেই অহংকার এত পরিমাণে বৃদ্ধি পেল যে আমি 1000 মুনি ঋষি বৃন্দকে দিয়ে আমার পালকি বহন করাতাম। তা একবার আমি ইন্দ্রপত্নী শচীর প্রতি আকৃষ্ট হয়ে আমি তাকে পেতে চাইলাম, তা সেই শচী তখন তাদের গুরুদেব বৃহস্পতির কাছে গেল, বৃহস্পতি তখন বললেন যে ওর বিনষ্ট হওয়া উচিত, ওর যে এই কুমনোঅভিপ্রায় এটা ঠিক নয়। তাই বৃহস্পতি শচীকে শিখিয়ে দিলেন যে তুমি বলবে যে ব্রহ্মবাদী ঋষিগণের দ্বারা তারা যদি পালকিতে করে তোমাকে বহন করে নিয়ে আসতে পারে তাহলে আমি তোমাকে আমার পতির স্থান দেব। এবারে আমি মোহগ্রস্ত হয়ে আমি 1000 মুনি ঋষিকে দিয়ে আমার শিবিকা বহন করাতে লাগলাম, কিন্তু আমি এতই কামাসক্ত হয়ে উঠলাম যে কখন সেই শচীর কাছে পৌঁছাব। তাই ভেবে আমি অগস্ত্য ঋষি ছিলেন আমার সামনের দিকে, মানে সে কাঁধে করে পালকি শিবিকা বহন করে নিয়ে চলেছে, আর আমি তার মাথায় পা দিয়ে লাথি মেরে বললাম যে শীঘ্র চল সর্প সর্প, মানে শীঘ্র শীঘ্র। সে ক্রোধিত হয়ে বলছেন সর্প সর্প, সর্প শব্দের অর্থে শীঘ্র হয় আবার সাপও হয়। তা বলছেন যা তুই এখনই নরকে গিয়ে পড়, আর পড়ে তুই সাপ হয়ে যা। আমি অনেক মিনতি করলাম, করার পরে অগস্ত্য ঋষি আমাকে বললেন যে তোমার যথাসময়ে সেই যুধিষ্ঠিরের সঙ্গে যখন তত্ত্বকথা আলোচনা হবে তখন তোমার সেই সাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তাই এখন আমি মহাবলী ভীমকে ছেড়ে দিচ্ছি, আমি এখন স্বর্গের দিকেই যাব। দেখতে দেখতে তিনি দিব্য শরীর প্রাপ্ত হলেন, হয়ে তিনি আকাশমার্গের দিকে উঠে চললেন আর সেই স্বর্গের দিকে গমন করলেন। অজগর শরীর ত্যাগ করে দিব্য শরীর প্রাপ্ত হয়ে তিনি স্বর্গে চলে গেলেন। এই সমস্ত কথা পুনরায় যখন যুধিষ্ঠির মহারাজ সেই বৃষপর্বার আশ্রমে ফিরে আসলেন, সমস্ত ব্রাহ্মণগণকে এই সমস্ত অলৌকিক ঘটনা শ্রবণ করালেন, ভীমসেনও মুক্তি পেলেন। বৈশম্পায়ন ঋষি বললেন হে জনমেজয়, পাণ্ডবরা সেখান থেকে সমস্ত ব্রাহ্মণগণকে ঋষি ধৌম্য এবং দেবী দ্রৌপদী অন্যান্য সব ভাইরা একত্রিত হয়ে পুনরায় এই কাম্যক বনের দিকে চলে আসলেন। এবারে একদিন অর্জুনের এক অতি প্রিয় ব্রাহ্মণ ছিল তার মিত্র, সে এসে বলছেন যে মহাবাহু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শীঘ্রই এখানে পদার্পণ করবেন, তা ভগবান তিনি আসবেন এ কথা তিনি জানালেন এবং তাদের মধ্যে এক আনন্দের সঞ্চার হল যে কৃষ্ণচন্দ্র ভগবান আসবেন তা দেখতে। আর বলছেন যে যথাসময়ে মহা তপস্যারত সেই যে কল্পান্তজীবী মহা তপস্বী মহাত্মা মার্কণ্ডেয় আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। এই কথা বলতে বলতেই সেখানে ভগবান কৃষ্ণচন্দ্র সত্যভামার সঙ্গে রথে করে এসে উপস্থিত হলেন। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সেখানে এসে যখন পৌঁছালেন পাণ্ডবগণ অন্যান্য ঋষিগণ ভগবানকে আদর আপ্যায়নের সঙ্গে আহ্বান করলেন। তারপরে তিনি সেই রথ থেকে নেবেই প্রথমে যুধিষ্ঠির মহারাজ মহাবলী ভীমকে প্রণাম করলেন, তারপরে ঋষি ধৌম্যকে পূজন করলেন, তারপরে নকুল সহদেব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রণাম করলেন, অর্জুনকে ভগবান আলিঙ্গন প্রদান করলেন, তারপরে তারা একত্রিত হয়ে দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণচন্দ্র কথাবার্তা বললেন এবং তার মঙ্গল কামনা করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামা সেই দ্রৌপদীকে আলিঙ্গন প্রদান করলেন। এই সব শিষ্টাচার সমাপ্ত হলে পাণ্ডবরা দ্রৌপদী ও ধৌম্যমুনির সঙ্গে শ্রীকৃষ্ণ সত্যভামাকে আন্তরিক আপ্যায়ন করলেন, তারপর সকলে একত্রিত হয়ে বসলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে পাণ্ডব শ্রেষ্ঠ, রাজ্য প্রাপ্তির থেকেও ধর্মপালন শ্রেষ্ঠ বলে শাস্ত্রে বলা হয়েছে, ধর্মপ্রাপ্তির জন্যই শাস্ত্র তপস্যার উপদেশ দেন যে ধর্মকে কখনো ত্যাগ করা উচিত নয় কোনো অবস্থাতেই, যতই বিপদের মধ্যে থাকা হোক না কেন। তুমি সত্যভাষণ এবং সরল ব্যবহারের দ্বারা ধর্ম পালন করে ইহলোক ও পরলোকে বিজয় লাভ করেছ। কোনো কামনার জন্য নয়, তুমি নিষ্কামভাবে শুভকর্মের আচরণ করে থাকো, কোনো কিছু লোভেও সধর্ম পরিত্যাগ করো না, সেই জন্যই তোমাকে ধর্মরাজ বলা হয়। তাই তোমার মধ্যে দান, সত্য, তপস্যা, শ্রদ্ধা, বুদ্ধি, ক্ষমা ও ধৈর্য সবই বিদ্যমান। রাজ, রাজ্য, ধন ও ভোগাদি হলেও, ভোগাদি প্রাপ্ত হলেও তুমি এই সদ্গুণে সদা অবিচল। সুতরাং তোমার ইচ্ছায়, তোমার সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, হে যাজ্ঞসেনী, তোমার পুত্র অত্যন্ত সুশীল, সেই পুত্রদের ছেড়ে এসেছিল, আজ প্রায় 12 বছর মতো হতে যাচ্ছে, তাই পুত্রেরা কেমন আছে? তাই বলছেন যে তোমার পুত্র অত্যন্ত সুশীল, ধনুর্বেদ শিক্ষায় তার খুব অনুরাগ, সে তার মিত্রদের সঙ্গে থেকেই সর্বদাই সৎ ব্যক্তিদের আচরণ অনুকরণ করে। আর রুক্মিণীনন্দন প্রদুম্ন যেমন অনিরুদ্ধ ও অভিমন্যুকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেয়, তোমার পুত্র তেমনি প্রতিবিন্দ প্রমুখ পুত্রদের শিক্ষা প্রদান করে থাকেন। আর দ্রৌপদী এইভাবে তার পুত্রদের কুশল সংবাদ দিয়ে কৃষ্ণ আবার ধর্মরাজকে বললেন, হে রাজন, দশারহ কুকুর অন্ধক বংশের বীররা সর্বদাই তোমার নির্দেশ পালন করবে এবং যুদ্ধে তারা নিজেদের প্রাণ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত, তা যথাসময়ে তোমার শত্রু সেনাদের সংহার করবে, তারপর তুমি শোকরহিত হয়ে নিজ রাজ্য প্রাপ্ত হয়ে হস্তিনাপুরে প্রবেশ করবে। শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির যখন কথাবার্তা বলছিলেন, তখন বহু আয়ুসম্পন্ন তপবৃদ্ধ মহাত্মা মার্কণ্ডেয় ঋষি সেখানে এসে তাদের দর্শন দিলেন। বল মার্কণ্ডেয় ঋষি কি জয়। মহর্ষি মার্কণ্ডেয় তিনি অজর অমর, তাকে দেখে 25 বছর যুবকের মতো, কিন্তু তিনি অনেক বয়োবৃদ্ধ, কত কালের তার কোনো ঠিক নেই। শ্রীকৃষ্ণ, পাণ্ডবগণ, বনবাসী ব্রাহ্মণেরা তাকে পূজন করলেন, সসম্মানে বসার জন্য আসন প্রদান করলেন এবং পাণ্ডবদের আতিথ্য স্বীকার করে মহর্ষি আসনে উপবিষ্ট হলেন। সেই সময় দেবর্ষি নারদও এসে সেখানে পৌঁছালেন। বল দেবর্ষি নারদ ঋষি কি জয়। পাণ্ডবরা তাকেও যথাযোগ্য সম্মান পূজনাদি করে বসার জন্য উত্তম স্থান দিলেন। এবারে যুধিষ্ঠির মহারাজ কথা প্রসঙ্গে মার্কণ্ডেয় মুনিকে প্রশ্ন করলেন যে, হে মুনিবর, আপনি সর্বাপেক্ষা প্রাচীন, দেবতা, দৈত্য, ঋষি, মহাত্মা, রাজর্ষি সবার চরিত্র আপনি অবগত, তাই আমি আপনার কাছে কিছু জানতে চাই। ধর্ম পালন করেও যখন আমি নিজে সুখ থেকে বঞ্চিত হই আর দুরাচার ব্যবৃত দুর্যোধন আদিকে সর্বতোভাবে ঐশ্বর্যশালী হতে দেখি, তখন আমার মনে প্রায়শই প্রশ্ন আসে, এ আবার কেমন বিধির বিধান? পরিষ্কার বলছেন মনের যে কথা, যে পুরুষ যেসব শুভ অশুভ কর্মের আচরণ করে তার ফল তারা কিভাবে ভোগ করে এবং ঈশ্বর কিভাবে কর্ম নিয়ন্ত্রণ করেন, মানুষ কি কারণে সুখ বা দুঃখ পায়, তার নিজের মনের কথাই তিনি বলছেন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, তুমি একেবারে বাস্তব প্রশ্ন করেছ যা এই পৃথিবীতে মানে প্রত্যক্ষ করা যায়। যারা বাস্তবিক ধর্মযাজনশীল তারা দুঃখই পায়, এটা তো বাস্তবিক প্রশ্ন। এখানে জ্ঞাতব্য যা কিছু আছে সেসব তুমি তো জানোই, তুমি তো ধর্মরাজ বলে সকলে জানে, তুমি জ্ঞানী, তুমি তো সেসব সব কিছুই জানো। বলছেন, লোকমর্যাদা রক্ষার জন্যই তুমি আমাকে এসব প্রশ্ন জিজ্ঞাসা করছো, তুমি সব কিছুই জানো। সুতরাং মানুষ ইহলোকে বা পরলোকে যেমন করে সুখ দুঃখ ভোগ করে সেই বিষয়ে বলছি, তুমি মন দিয়ে তা শ্রবণ করো। তিনি বলছেন যে, সর্বপ্রথম ভগবান থেকে, পরমেশ্বর থেকে প্রজাপতি ব্রহ্মাজি উৎপন্ন হন, তিনি জীবেদের জন্য নির্মল এবং বিশুদ্ধ শরীর গঠন করেন। সেই সঙ্গে তাদের শুদ্ধ ধর্মজ্ঞান উৎপন্নকারী উত্তম শাস্ত্র রচনা করেন। আর সেই সময় সকলের উত্তম ব্রত পালন করত সকলে, তাদের সংকল্প কখনো ব্যর্থ হতো না। সেই সময় যে সমস্ত মানবগণ যা কিছু ইচ্ছা করত, তাদের সেই সমস্ত সংকল্প তৎক্ষণাৎ পরিপূর্ণ হতো এবং তারা স্বচ্ছন্দে মানে নিজের ইচ্ছায় আকাশে বিচরণ করতে পারত। এই যে আমরা যে এখন মানব দেখতে পাচ্ছি, আমরা সকলেই, আমাদের যখন প্রথম যখন উৎপত্তি হয় সে সময় দেবতারা যেমন মর্তেও আসতে পারেন, ব্রহ্মলোকেও যেতে পারেন, আবার অন্যান্য লোকে যেতে পারেন। তাই প্রজাপতি ব্রহ্মা থেকে যখন মানব সৃষ্ট হলো, তারাও ইচ্ছা করলে আকাশে চলে যেতে পারত, স্বর্গে চলে যেতে পারত, দেবতাদের সঙ্গে তারা সাক্ষাৎ করত, করে আবার তারা ধর্ম অনুযায়ী আবার এই মর্তে চলে আসত। কিন্তু কালক্রমে কি হলো যে তারা আর আকাশে আর উঠতে পারছে না, কারণ তাদের মধ্যে সেই যে প্রথম যে ধর্ম আদি ছিল সে সমস্ত ধীরে 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 তাদের মধ্যে হ্রাস মানে ন্যূনতা চলে আসত। সেই কারণে মানব তখন থেকে আর আকাশে যেতে পারত না, ইচ্ছা করলে স্বর্গে আকাশপথ দিয়ে যেতে পারত, কিন্তু তারা অধর্মের কারণে যেতে পারল না। এবং তারা ইচ্ছা মৃত্যু ছিল, বহুদিন জীবিত থাকত এই মানব সকল, তাদের কোনো বাধা বা দুঃখ ছিল না এবং কোনো ভয়ও ছিল না। তারা উপদ্রব রহিত পূর্ণ কাম সর্বধর্ম প্রত্যক্ষকারী জিতেন্দ্রিয় ও রাগ দেশাদি শূন্য ছিল। সেই কারণে তারা যে মানে স্বেচ্ছায় অনেক অনেক লোকে চলে যেতে পারত। তারপর কালের গতিতে মানুষের আকাশে বিচরণ বন্ধ হয়ে গেল এবং তারা পৃথিবীতে বিচরণ করতে লাগলো। কাম ক্রোধ তাদের উপর অধিকার কায়েম করলো, অধিকার জমিয়ে নিল। তারা ছল কপটের সাহায্যে জীবিকা নির্বাহ করতে লাগলো এবং লোভ ও মোহের বশীভূত হলো। তাই শরীরের উপর তাদের আর কোনো অধিকার থাকলো না। নানা প্রকার জন্ম মরণ ক্লেশ উপস্থিত হলো, জরা ব্যাধিগ্রস্ত হতে থাকলো এবং সবই নিষ্ফল হতে থাকলো। তাদের স্মরণ শক্তি মানে ক্রমে ক্রমে ক্ষীণ হতে চলল। আর একে অপরের উপর সন্দেহ করে একে অন্যকে কষ্ট দেওয়া আরম্ভ করলো, যা এখনো দেখা যাচ্ছে। এইভাবে পাপকর্মে প্রবৃত্ত হয়ে পাপীরা তাদের কর্ম অনুসারে আয়ুও ক্ষীণ করে ফেলল। এই মানুষ একসময় ইচ্ছা মৃত্যু ছিল, তাদের অমরপ্রায় ছিল তারা। হে কুন্তী নন্দন, ইহজগতে মৃত্যুর পর জীবের গতি তার কর্ম অনুসারেই হয়ে থাকে। যমরাজের নির্দিষ্ট পাপ পূর্ণ কর্মের ফল জীব দূর করতে সক্ষম নয়। কোনো প্রাণী ইহলোকে সুখ পায়, পরলোকে দুঃখ পায়, কেউ পরলোকে সুখ পায় কর্ম অনুসারে, এই লোকে এসে তারা দুঃখিত হয়। এবং মানুষ তিনটি গতি প্রাপ্ত হয়। এক হচ্ছে তারা স্বর্গাদিতে গমন করতে পারে তপস্যা আদি দ্বারা। স্বর্গাদি বলতে কিন্তু মানে শুধু স্বর্গ নয়, মানে একেবারে স্বর্গ থেকে নিয়ে একেবারে ভগবানের গোলকধাম পর্যন্তকে স্বর্গাদি বলা হয়েছে। জীব গোস্বামীপাদ টিকার মধ্যে এই প্রকার বর্ণন করেছে, বলছেন তারা যদি ভালো কর্ম করে তাহলে তারা কি হচ্ছে, স্বর্গাদিতে চলে যাচ্ছে। আর যারা কুকর্ম করছে, মানুষ হয়ে যারা পাপ কর্ম করছে, তারা নরক যন্ত্রণা ভোগ করছে। আর যারা কিছুই করে না, শুধু পশুর মতন খায় দায় ঘুরে বেড়ায়, মৈথুন কার্যে রত, তারা এই পশু পক্ষী বৃক্ষাদি জনি প্রাপ্ত হয়। আর এই হলো মানে উপায়। কিন্তু যারা সত্যবাদী, ধর্মপরায়ণ, ভগবানের নাম করে, তাদের কিন্তু যদিও তাদের মানে এক জন্মে ঈশ্বরকে তারা না পেল, তথাপি তারা সেই যে সংস্কারের বশে সে আবার মানব হয়ে ভক্ত ঘরে জন্ম নেয়। তারপরে সে পুনরায় আবার ধর্মযাজন করতে থাকে। আর এইভাবে যখন ধর্মযাজন করতে থাকে তাহলে সে উত্তম লোকে গমন করে, সেই ভগবত লোকে গমন করে। তোমাদের এই বর্তমানের কষ্টে তোমরা কোনো প্রকার দুঃখ ভোগ মানে দুঃখ মনে করো না, এই দুঃখ তোমাদের ভবিষ্যতে সুখের কারণ হয়ে দাঁড়াবে। বৈশম্পায়ন ঋষি ঋষি জনমেজয়কে বললেন যে হে রাজন, পাণ্ডুপুত্রেরা তারপর মহাত্মা মার্কণ্ডেয়কে বললেন, মুনিবর, আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মহিমা শুনতে চাই। আপনি কৃপা করে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মহিমা আমাদের যদি একটু বর্ণন করে শ্রবণ করেন। ঋষি মার্কণ্ডেয় তিনি চিন্তা করে বললেন যে হৈহয় বংশীয় ক্ষত্রিয়দের এক রাজকুমার ছিল, তার নাম হচ্ছে পুরপুরঞ্জয়। সে অতি সুন্দর এবং বংশের মর্যাদা বৃদ্ধিকারী, ধর্মশীল, আর ধর্মকে কখনো পরিত্যাগ করত না। তা সে একদিন মৃগয়া করতে গেছে। এবার মৃগয়া করতে গেলে সেখানে হয়েছে কি, এক ঋষিকুমার, মানে এক ঋষি, সে কৃষ্ণ মৃগ, মানে কালো হরিণের চামড়া পরিধান করে তপস্যা করছিল বৃক্ষের তলে। এবারে সেই মুনিকুমার সে তার পুরো শরীরটা দেখতে পায়নি, মৃগচর্ম দিয়ে খানিকটা শরীর ঢাকা আছে, শীত তো, তাই মৃগচর্মকে লক্ষ্য করেছে। সেবার দূর থেকে সে তীর নিক্ষেপ করেছে। এবার ভয়ঙ্কর তীর যখন নিক্ষেপ করেছে, কাছে এসে দেখলো যে এক মুনি সেখানেই পড়ে গেল, সেখানেই সে মারা গেল। এখন সেই যে পুরপুরঞ্জয়, হৈহয় বংশীয় পুরপুরঞ্জয়, সে তখন ব্যাকুল হয়ে গেল। সে মুনি তো মারাই গেল, সে সঙ্গে সেও মূর্ছা প্রাপ্ত হলো যে কি সর্বনাশ করলাম আমি। আমি তো মনে করলাম কালো হরিণ, কিন্তু আমি তো পুরোপুরিভাবে পরীক্ষা করিনি যে সে একজন ঋষি, সে মানে কালো মৃগের চর্ম পরিধান করে আছে। এখন কি সর্বনাশ হলো, মুনিকুমার তো সেখানেই মারা গেল। এবারে তিনি গিয়ে বিষয়টা তো তিনি লুকিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি অন্যান্য সমস্ত রাজ্যের রাজাদের ডাকলেন এবং নিজের গুরুজনদের সকলের ডাকলেন। সেই সবার মধ্যে এই ঘটনা বললেন যে এখন আমি কি করি, কি প্রায়শ্চিত্ত করি। সকলে বললেন যে আমরা আগে সন্ধান করি যে সেই যে মুনি তার পিতাকে, তাহলে তার পিতাকে আমরা বলে তিনিই কিছু বলে দেবেন আমাদের এই মহাপাপের, এই আমরা যে ব্রহ্মহত্যা করেছি তার থেকে কিছু না কিছু উপায় তিনিই বলতে পারবেন। তা তারা কেমন ধার্মিক ছিল তখনকার দিনের রাজারাও, সেই সমস্ত রাজারা চতুর্দিকে ভ্রমণ করতে করতে কাশ্যপ নন্দন অরিষ্টনেমির আশ্রমে আসল। অরিষ্টনেমী তাদেরকে দেখে সব রাজন্যবর্গ এসেছে, তাদের আপ্যায়ন করলেন। তা রাজন্যবর্গগণ যখন মুনি মধুপর্ক আদি দিয়ে সৎকার করলেন, তারা বললেন হে মুনিবর, আমরা আমাদের দুষ্কর্মের জন্য আপনার আতিথ্য পাওয়ার যোগ্য নই, আমরা এক ব্রাহ্মণকে বধ করেছি। তা ব্রহ্মর্ষি অরিষ্টনেমী বললেন যে আপনাদের দ্বারা কিভাবে ব্রাহ্মণ হত্যা হয়েছে বলুন তো। তো অরিষ্টনেমীর এই কথা শুনে বললেন যে সেই যে মৃত ব্রাহ্মণ, সেই যে মুনি, তিনি কোথায়? তার জিজ্ঞাসার উত্তরে ক্ষত্রিয়রা কি করলেন, সেই যে মুনিবর যেখানে শরীর ত্যাগ করেছিলেন বানাঘাতে, সেখানে গেলেন, গিয়ে দেখছেন যে সেখানে তার সেই শরীরটা আর নেই। সকলে চিন্তাযুক্ত হয়ে দেখলেন সেখানে তো সেই মৃত শরীরটা নেই। কাশ্যপ নন্দন অরিষ্টনেমীর কাছে এসে বললেন যে হে মহাত্মন, আমরা যেখানে সেই যে মুনিকুমার আমাদের বাণে প্রাণ ত্যাগ করেছিল, সে স্থানে তিনি তো আর নেই, কি হলো, কোথায় গেল কিছু বুঝতে পারছি না, কোনো হিংস্র জন্তু জানোয়ারেও হয়তো নিয়ে যেতে পারে, এখন আমরা কি করি। তখন অরিষ্টনেমী পুরপুরঞ্জনকে বললেন যে হে পুরপুরঞ্জয়, এদিকে দেখো। বলছেন যে ব্রাহ্মণকে মেরেছিল, মারা গিয়েছিল, সেই ব্রাহ্মণই সেখানে আছে। বলছে তুমি এনাকে হত্যা করেছিলে? তখন তো চিনতে পেরে একেবারে হতভম্ব হয়ে তিনি বলছেন যে ইনি কে? বলছেন, ইনি আমার পুত্র, তপবল যুক্ত। তাই মুনিকুমারকে জীবিত দেখে তারা সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বললেন, এ তো বড় আশ্চর্যের কথা, কেমন করে এই মুনি বেঁচে গেলেন, এ কি তপস্যার বল না কি, সেটা আমাদের বিস্তারিত বলুন। আনন্দও হলো কিন্তু আশ্চর্যান্বিত হয়ে গেল সমস্ত রাজন্যবর্গ। এই মৃত মুনি এখানে কি করে এলেন, ইনি কি করে জীবন ফিরে পেলেন, এ কি তপস্যার ফল যাতে ইনি পুনর্জীবিত হলেন? বিপ্রবর, আমরা এর রহস্য একটু জানতে অভিলাষ করি। ব্রহ্মর্ষি অরিষ্টনেমি বললেন, দেখো হে রাজন্যবর্গ, মৃত্যু আমাদের উপর প্রভাব ফেলতে পারে, কারণ আমরা সর্বদা সত্য কথা বলি, সর্বদা নিজেদের ধর্ম পালনের জন্য তৎপরতা হয়ে থাকি, পরনিন্দা পরচর্চা বা অন্য বাহ্যিক কথাবার্তা ইত্যাদি আমরা কখনো বলি না, তা সেই কারণে আমাদের মৃত্যু মানে আমাদের নিজেদের স্বেচ্ছায় হয়ে থাকে, আমরা অমর। তা যারা যারা এই ধর্ম যাজন করবে না কেন, সকলেই কিন্তু এক প্রকার অমর হতে পারে, মানে ধর্ম যাজনটাই এমন। ঋষি মার্কণ্ডেও এই কথা বলছেন, আর আমরা সর্বদা সম দম ক্ষমা তীর্থ সেবন ও দানে তৎপর থাকি, পবিত্র স্থানে বাস করি, এইসব কারণে আমাদের মৃত্যু ভয় নেই। আমি আপনাদের সব সংক্ষেপে জানালাম, এবার আপনারা এখান থেকে যে যার জায়গায় চলে যেতে পারেন। আর আপনাদের চিন্তা নেই, আপনাদের সেই ব্রহ্মহত্যাজনিত যে সাপ তা আপনাদের মানে লাগবে না, আপনারা আনন্দে ফিরে যান। তাই শুনে হৈহয় বংশীয় ক্ষত্রিয়রা তাই হবে বলে, মানে কি আশ্চর্য বলে মহর্ষি অরিষ্টনেমিকে সম্মান এবং পূজনাদি করে দণ্ডবাদ প্রণাম করে তারা নিজ নিজ দেশে ফিরে গেলেন। এই ব্রাহ্মণদের মহিমা বর্ণনা করলেন। তারপরে তিনি বলছেন, মার্কণ্ডেয় মুনি, হে পাণ্ডব নন্দন, একবার মুনিবর তার্ক তিনি দেবী সরস্বতীর দর্শন পান। তা দেবী সরস্বতীকে দর্শন পেয়ে তিনি প্রশ্ন করলেন যে, হে ভদ্রে, এই জগতে মানুষের মঙ্গলকারী বস্তু কি এবং কীরূপ আচরণ করলে মানুষ ধর্ম থেকে ভ্রষ্ট হয় না? হে দেবী, তুমি তার বর্ণনা করো, আমি তোমার নির্দেশ পালন করব। আমার দৃঢ় বিশ্বাস যে তোমার উপদেশ গ্রহণ করে আমি কখনো ধর্মচ্যুত হব না। তা মা সরস্বতী বললেন, যে ব্যক্তি কর্তব্য পরিত্যাগ করে পবিত্রভাবে নিত্য শ্রদ্ধায় প্রণব মন্ত্র জপ করে এবং অর্চি ইত্যাদি পথে প্রাপ্তপ্ত সগুণ ব্রহ্মকে জেনে যায়, সেই দেবলোকের ঊর্ধ্বে অবস্থিত ব্রহ্মলোকে গমন করে। মানে কি বলছেন, প্রথমে শব্দটা বলছেন কি, যে ব্যক্তি অকর্তব্য পরিত্যাগ করে, মানে যেগুলো অকর্তব্য সেই সমস্ত কার্যাদি বাদ দিয়ে সব কিছু ছেড়ে সর্বদা তিনি শ্রদ্ধায় বলতে গ্রন্থ অধ্যয়ন আর প্রণব মন্ত্র, গুরুদেবের দেওয়া যে সমস্ত মন্ত্রতন্ত্রাদি, যে প্রণব যেগুলো মানে মঙ্গলময় সব মন্ত্র জপ করতে করতে তারা সর্বদাই ভগবানের কথা শোনে, সেই ভগবানকে জানার জন্য যারা সব কিছু ছেড়ে দেয় তারাই দেবলোকের ঊর্ধ্বে যে তপলোক সেই সমস্ত তপলোক আদিতে গমন করে থাকে, এবং দেবতাদের সঙ্গে তার মিত্রভাব হয় এবং দানকারী ব্যক্তিও উত্তম লোক প্রাপ্ত হয়, বস্ত্রদানকারী চন্দ্রলোকে যায় আর স্বর্ণ প্রদানকারী তারা দেবতা হয়। কেউ যদি কাউকে সোনা প্রদান করে তাহলে সে স্বর্গে গিয়ে দেবতা হয়, আর যে ব্যক্তি উত্তম দুগ্ধবতী গাভী প্রদান করে সেই গাভীর গাত্রে যত রোম থাকে সে তত বৎসর পূর্ণ ভোগ করে, আর যে ব্যক্তি বস্ত্র দ্রব্য দক্ষিণা সহ কপিলা গাভী প্রদান করে তা সেই গাভী কামধেনু রূপে এসে তার সমস্ত মনোবাসনা মনস্কামনা পূর্ণ করে। দানের কথা বলছেন। গোদানকারী ব্যক্তি তার অধস্তন সৎপুরুষকে নরক থেকে রক্ষা করে, কাম ক্রোধ ইত্যাদির দ্বারা আচ্ছন্ন পতিত ঘোর অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ নরকে পতিত মানুষকে এই গোদান রক্ষা করে। আর ব্রাহ্ম বিবাহ রীতিতে কন্যাদানকারী, ব্রাহ্মণকে জমিদানকারী এবং শাস্ত্র বিধি অনুসারে অন্ন বস্তু প্রদানকারী ব্যক্তি ইন্দ্রলোকে গমন করে। আর যে ব্যক্তি সদাচারী হয়ে নিয়মপূর্বক 7 বছর ধরে প্রজ্বলিত অগ্নিতে হোম করে, সে তার পুণ্য কর্মের দ্বারা উপরস্থ 7 পুরুষ এবং অধস্তন যে 7 পুরুষকে সে অনায়াসে উদ্ধার করতে পারে। আর যারা হরিভজন করতে পারে তারা তো এই পৃথিবীকেই উদ্ধার করতে পারে। আর এইভাবে তিনি অনেক কথা বললেন এবং সরস্বতী দেবী আরো বহু কথা শ্রবণ করালেন। তারপর জিজ্ঞাসা করলেন যে হে দেবী, মুনিগণ যাকে পরম কল্যাণস্বরূপ বলে মনে করেন, ইন্দ্রিয় আদি নিগ্রহ করেন এবং পরম মোক্ষস্বরূপে ধীর ব্যক্তিরা প্রবেশ করেন, সেই শোকরহিত পরম মোক্ষপদের বর্ণনা করো। কারণ যে পরম মোক্ষপদ সংখ্যাযোগী ও কর্মযোগী জানেন, সেই সনাতন মোক্ষতত্ত্ব আমি জানি না। দেবী সরস্বতী বললেন যে সাধ্যায় রূপ যোগেরত। সাধ্যায় রূপ যোগেরত মানে কি? শাস্ত্রকে অন্বেষণ করে ভগবানকে খুঁজে বের করা। আর তপকেই পরম ধনরূপে যে সকল যোগী মান্য করেন, তারা ব্রত পুণ্য যোগের দ্বারা যে পরম পদ লাভ করে শোকরহিত হয়ে মুক্ত হন, সেটি হল পরাত্পর সনাতন ব্রহ্ম। বেদবেত্তাগণ এই পরমপদ লাভ করেন। সেই পরব্রহ্মে ব্রহ্মাণ্ডরূপী এক বিশাল বৃক্ষ আছে, তা ভোগস্থানরূপী অনন্ত শাখা প্রশাখা যুক্ত এবং শব্দাদি বিষয়ক পবিত্র সুগন্ধ সম্পন্ন। সেই ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষের মূল হল কি? অবিদ্যা। আর অবিদ্যারূপী মূল থেকে ভোগ বাসনাময়ী নিরন্তর প্রবাহমানা অনন্ত নদী উৎপন্ন হয়। এই নদীগুলি উপর থেকে দেখলে রমণীয় পবিত্র সুগন্ধ সম্পন্ন, মধুর ন্যায় মিষ্ট ও জলের ন্যায় তৃপ্তি প্রদানকারী এবং বিষয়াদিতে বহমানা। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি ফল দিতে অসমর্থ। বহু ছিদ্র সম্পন্ন মাংসের ন্যায় অপবিত্র শুকনো পাতার মতো সারশূন্য এবং ক্ষীরের ন্যায় রুচিকর মনে হলেও তা চিত্তে মলিনতা উৎপন্ন করে। আর বালিকণার ন্যায় পরস্পরে বিচ্ছিন্ন এবং ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষ শাখাগুলিতে অবস্থানকারী। তার মুনিকে বলছেন মা সরস্বতী যে হে মুনি, ইন্দ্র অগ্নি ও পবনাদি দেবগণ মরুদগণের সঙ্গে যে ব্রহ্মকে লাভ করার জন্য যজ্ঞ দ্বারা যাকে পূজা করেন, তাই হল আমার পরম পদ। এইভাবে মা সরস্বতী তার্কমুনিকে অনেক তত্ত্বকথা উপদেশ করলেন। এবারে মার্কণ্ডেয় মুনি বললেন, হে রাজন, তিনি বললেন মানে যুধিষ্ঠির মহারাজ, যে আমি বৈবস্বত মনুর চরিত্র যৎকিঞ্চিত শ্রবণ করেছিলাম, কিন্তু আমি আপনার থেকে সেই বৈবস্বত মনুর চরিত্র শ্রবণ করতে চাই। তা বলছেন যে হে মার্কণ্ডেয় মুনি বললেন, রাজন, বিবস্বান মানে সূর্যের এক প্রতাপশালী পুত্র ছিলেন। তিনি প্রজাপতির ন্যায় কান্তিমান একজন মহান ঋষি। বদ্রিকা আশ্রমে গিয়ে তিনি 10,000 বৎসর তপস্যা করেন, মানে এক পায়ের উপরে দাঁড়িয়ে অঙ্গুষ্ঠ পরি ভর দিয়ে 2 হাত তুলে 10,000 বৎসর তপস্যা করেন। তা একদিন মনু গিরিণী নদীর তীরে যখন তপস্যা করছিলেন, তার কাছে এক মৎস্য এসে বলল যে মহারাজ, আমি তো খুব ক্ষুদ্র, তা আপনি আমাকে রক্ষা করুন। এখানে যে মৎস্যাবতারের কথা বলা হয়েছে, এই মৎস্যাবতার বা শ্রীমদ্ ভাগবতের যে মৎস্যাবতার, দুটোর মধ্যে একটু পৃথক। এখানে শাস্ত্রকারগণ বলছেন যে এখানে কল্পান্তর ভেদ। তা সেই ভাগবতে যা আছে তা তো আমরা যৎকিঞ্চিত সকলেই অবগত। তা মহাভারতের আধারে এই মৎস্য অবতারের কথা আমরা একটু শ্রবণ করছি। তা সেই সফরি মানে পুঁটি মাছ, ছোট্ট এক পুঁটি মাছ, সে এসে বলছে যে মহারাজ, তর্পণ করছিলেন মনু, আপনি আমাকে রক্ষা করুন, আমি তো খুব ছোট, অন্য বন্য মানে জলজ জন্তুগণ আমাকে খেয়ে ফেলবে। রাজার শরণ নিলে রাজা তার কমণ্ডলুতে তুলে নিলেন। নিয়ে তিনি রাজ্যে মানে রাজধানীতে এসে সেই যে কমণ্ডলু তা যখন রাখলেন, তিনি যখন যাচ্ছেন তো দেখতে দেখতে বিশাল বড় হয়ে গেল। তিনি বলছেন, মহারাজ মহারাজ আপনি আমাকে রক্ষা করুন, আমি তো এতে আমার দম বন্ধ হয়ে আসছে। রাজা গিয়ে দেখলো যে ছোট্ট এতটুকু সফরী মৎস্য সে দেখতে দেখতে সেই কমণ্ডলুর মধ্যে শরীর বিস্তার করে নিয়েছে। তিনি একটি চৌবাচ্চার মধ্যে রাখলেন। এবারে রেখে যখন তিনি যাচ্ছেন, আবার পেছন থেকে ডাকছেন, মহারাজ মহারাজ আপনি আমাকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, তাই এতেও তো আমার দম বন্ধ হয়ে আসছে। তখন তিনি একটি বিশাল পুষ্করিণীতে ছাড়লেন। এবারে দেখতে দেখতে সেই পুষ্করিণীতেও তিনি বিশাল শরীর ব্যপ্ত করলেন। তিনি আবার পেছন থেকে বলছেন, মহারাজ এতেও তো আমার মানে দম বন্ধ হয়ে আসছে, আমার জন্য এই পুষ্করিণী ছোট। তখন তিনি একটি বিশাল পুষ্করিণীতে তাকে ছেড়ে দিলেন। সেটি বলছেন দুযোজন লম্বা এবং দুযোজন চওড়া। তাতে যখন ছেড়ে দিয়েছেন, দেখতে দেখতে সেই মৎস্য আবার বলছে যে না না, এও আমার জন্য অনেক ছোট হয়ে গেছে, এই পুষ্করিণীতে আমি থাকতে পারবো না। হে রাজন, তুমি আমাকে গঙ্গায় ছেড়ে দাও। এই ভাগবতে গঙ্গার কথাটা বলা হয়নি, আমাকে গঙ্গায় ছেড়ে দাও। তা আবার ব্যবস্থা করে গঙ্গায় ছেড়ে দিলেন। গঙ্গায় ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যেই সে আবার বিশাল শরীর ধারণ করল। বলছেন, মহারাজ এই গঙ্গাতেও আমি থাকতে পাচ্ছি না, আমাকে সমুদ্রে ছেড়ে দিন। এবারে সমুদ্রে যখন ছেড়ে দিয়েছেন, দেখতে দেখতে সে সমুদ্রও তার কাছে ছোট হয়ে গেল। মহারাজ মনু হাত জোড় করে বলছেন যে আমি আপনাকে মানে সাধারণ মৎস্য বলে মনে করছিলাম, আমার মনে হয় আপনি সাক্ষাৎ ভগবান, আমাকে পরীক্ষা করার জন্য এমন লীলা আপনি দেখাচ্ছেন। হাত জোড় করে বলছেন যে আপনি কৃপা করে বলুন আপনি কে, আপনার পরিচয় দিন। তখন তিনি একস্বরূপে মৎস্য হয়ে আছেন, আর আভাস্বরূপে তিনি তার যে সাক্ষাৎ নারায়ণ, তিনি যে সেই যে হয় মানে দৈত্যগণকে বিনষ্ট করার জন্য মানে যে মৎস্যরূপ ধারণ করেছেন, তা সেটি তিনি বললেন, আর সেই নারায়ণের রূপ দর্শন করালেন। বললো, নারায়ণ ভগবান কি জয়। তারপরে বললেন যে তুমি একটি বিশাল নৌকা তৈরি করো। ভাগবতে বলেছেন, না আমার কৃপায় তুমি দেখবে এই সমুদ্রের তটদেশে একটি নৌকা আসবে। দুটোর মধ্যে তফাৎ, কল্পান্তর ভেদ। তো তাই এখানে মহাভারতের আধারে আমরা শ্রবণ করছি, যখন তার সেই আধারেই শ্রবণ করি, এখানে ভগবান বলছেন, হে মনু তুমি এক নৌকা তৈরি করাবে, তাতে পৃথিবীর বিশেষ বিশেষ যে সমস্ত শস্য মানে ফসল তার বীজ সংগ্রহ করো, আর সপ্তর্ষিগণকে এই নৌকার মধ্যে নেবে, আর দেখবে ভাগবতে বলা হয়েছে অদ্যদিন থেকে সপ্তম দিবসের মধ্যে প্রলয় সৃষ্টি হবে, চতুর্দিকে মানে সমুদ্র তার তীর ভূমিকে ত্যাগ করবে, বেলাভূমি বলা হয়, বেলাভূমিকে ত্যাগ করে সমস্ত পৃথিবী জলমগ্ন করে ফেলবে। কিন্তু এখানে বলেছেন যে মানে কিছুক্ষণের মধ্যেই এই মানে প্রলয় আরম্ভ হবে, তা তুমি সপ্তর্ষিগণকে নিয়ে এখানে নৌকায় আমার জন্য অপেক্ষা করবে, আমাকে তুমি দেখতে পাবে, এবং আমার যে এই শিংটা আছে সেই শিঙে তোমার নৌকার দড়িটা বেঁধে দেবে, আমি তোমাকে এবং সপ্তর্ষিগণকে রক্ষা করব। এবারে দেখতে দেখতে সমুদ্র তার বেলাভূমিকে ত্যাগ করা আরম্ভ করল। মুনি ঋষি মানে সপ্তর্ষিগণ এবং মনু সেই রথে সেই নৌকাতে বসলেন। এবারে দেখতে দেখতে চতুর্দিকে প্রলয়নকারী যে সমস্ত ঝড় তা দেখা গেল, আর সমুদ্রের ঢেউ এতই উদ্বেলিত হলো, সে তো ভয়ঙ্কর, দেখলেই তো মানে ভয়ে প্রাণ বেরিয়ে যাবে এমন অবস্থা। অনেক কষ্টে মানে অনেকক্ষণ সেই মৎস্য ভগবানকে তিনি স্তবিস্তুতি করছেন, করতে করতে সেই মৎস্য তিনি তাদের দর্শন দিলেন। বল মৎস্য ভগবান কি জয়। এবারে তাকে দেখে তার সেই বিশাল শৃঙ্গে সেই রজ্জুটি বেঁধে দিলেন। তারপরে বহুকাল সেই শৃঙ্গে যুক্ত হয়ে সেই মহামৎস্যরূপী ভগবান তিনি